বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআন ওয়া সায়াজজি
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 20 জুলাই, 5 শ্রাবণ এবং ফার্সি 29 তীর। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে আফগানিস্তান বিষয়ে প্রতিবেশী দেশগুলোকে নিয়ে ইরানে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠক সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে ঈদুল আজহা উপলক্ষে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর বাণী এবং ঈদের প্রস্তুতি সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে গত 2 দশকে আফগানিস্তানে আমেরিকার ব্যর্থতা সম্পর্কে একটি আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম,
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে
সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপিত, ইরান বাংলাদেশ ও ভারতে ঈদ আগামীকাল। ইরানের সেনা কমান্ডার কিওমার সাইদারি বলেছেন শত্রু যে কোনো হুমকি মোকাবেলায় তারা প্রস্তুত আছেন। বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জঙ্গি গোষ্ঠীর হামলার প্রস্তুতি রয়েছে বলে সতর্ক করেছে সেদেশের পুলিশ। এবং ভারতে ফোনে আড়ি পাতার অভিযোগকে কেন্দ্র করে সংসদ চত্বরে বিক্ষোভ করেছে তৃণমূল কংগ্রেসের এমপিরা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। সৌদি আরব, ফিলিস্তিন, সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের কয়েকটি দেশে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। তবে ইরান, বাংলাদেশ ও ভারত সহ অনেক দেশে ঈদ উদযাপিত হবে আগামীকাল। আরবি জিহজ মাসের 10 তারিখে বিশ্বের মুসলমানদের পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে। আরবি তারিখ চাঁদ দেখার উপর নির্ভরশীল হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উদযাপনে 2-1 দিন তারতম্য হয়। করোনা মহামারীর কারণে সৌদি আরবে এবারও হজ পালিত হচ্ছে সীমিত পরিসরে। এবছর কেবল 60,000 মুসলমান হজে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। আজ তারাও পশু কুরবানি করেছেন, আর যারা হজে যোগ দেননি তাদেরও অনেকেই প্রতি বছরের মতো ঈদের নামাজে অংশ নিয়েছেন এবং কুরবানি করেছেন। ফিলিস্তিনিরা ঈদ উদযাপন করেছেন উত্তেজনাকর পরিস্থিতিতে। পবিত্র মসজিদুল আকসায় হাজার হাজার ফিলিস্তিনি ঈদের নামাজ আদায় করেন। সেখানে গতকালও হামলা চালিয়েছে উগ্র ইহুদিবাদীরা। ইসরায়েলি বাহিনী উগ্র ইহুদিবাদীদের জন্য মসজিদ প্রাঙ্গণ উন্মুক্ত করে দিয়েছে। আজ ঈদুল আজহা উদযাপিত হয়েছে সিরিয়াতেও। দেশটির হোমস শহরে খালিদ বিন ওয়ালিদ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এ সময় সেখানে দেশটির মুফতি শেখ আহমদ বদরুদ্দিন হাসান সহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ তুরস্কেও ঈদ উদযাপিত হয়েছে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঈদুল আজহা। কুয়েতেও স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হয়েছে ঈদের নামাজ। আফগানিস্তানে ঈদ পালিত হয়েছে কয়েকটি সহিংস ঘটনার মধ্য দিয়ে। এছাড়া ইউরোপ ও আফ্রিকারও কোনো কোনো দেশে ঈদ পালিত হয়েছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের পরবর্তী আলোচনা সেপ্টেম্বর মাসের গোড়ার দিকে অনুষ্ঠিত হবে বলে কোনো কোনো সৌদি গণমাধ্যম যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে রাশিয়া। ভিয়েনা সংলাপে রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানভ বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা সংক্রান্ত পরবর্তী দফা বৈঠকের কোনো তারিখ নির্ধারিত হয়নি। সৌদি আরবের সরকারি নিউজ চ্যানেল আল আরাবিয়ার বরাত দিয়ে সেদেশের আরব নিউজ পত্রিকা জানিয়েছিল, সেপ্টেম্বরের শুরু পর্যন্ত ভিয়েনা সংলাপ স্থগিত করা হয়েছে। উলিয়ানভ সোমবার এক টুইটার বার্তায় এ দাবি প্রত্যাখ্যান করে বলেন, ইরানের নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর ভিয়েনায় আলোচক দল পাঠাতে একটু সময় নেবে, এটাই স্বাভাবিক, কিন্তু কতটা সময় নেবে তা কেউ জানে না। এই রুশ কূটনীতিক বলেন, তেহরানের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সব পক্ষকে অপেক্ষা করতে হবে। তবে তিনি একথাও বলেন, ভিয়েনায় সপ্তম দফা আলোচনা যত দ্রুত শুরু করা যায় ততই মঙ্গল। 2015 সালে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা সই করেছিল ইরান, কিন্তু 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতা থেকে আমেরিকাকে একতরফাভাবে বের করে নেন। আমেরিকাকে আবার এটিতে ফিরিয়ে এনে কিভাবে এই সমঝোতাকে আবার আগের মতো কার্যকর করা যায় তা নিয়ে ভিয়েনায় গত এপ্রিল থেকে সংলাপ চলছে। ইরানের সেনাবাহিনীর পদাতিক বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারি বলেছেন, শত্রুর যে কোনো হুমকি মোকাবেলায় তারা প্রস্তুত আছেন। ইরানের কুর্দিস্তান প্রদেশে একটি সামরিক ঘাঁটি পরিদর্শনের অবকাশে সাংবাদিকদের তিনি আরো বলেন, বর্তমানে দেশের সেনাবাহিনী প্রমাণ করেছে যে তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের পবিত্র শাসন ব্যবস্থা সুরক্ষায় সবসময় প্রস্তুত। হায়দারি বলেন, যে কোনো শক্তিধর রাষ্ট্রের মোকাবেলায় ইরানের উচ্চতর সামরিক সক্ষমতা রয়েছে। এদিকে ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেন খানজাদি বলেছেন, আন্তর্জাতিক পানিসীমায় উপস্থিতির মাধ্যমে নৌবাহিনী নতুন ইতিহাস সৃষ্টি করেছে। ইরানের ইতিহাসে এ ধরনের দৃঢ়তা ও সাহসিকতা নজিরবিহীন বলে তিনি উল্লেখ করেন। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই মেরিন সায়েন্সেস ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। খানজাদি আরো বলেন, ইসলামী বিপ্লবের কারণে এমন অর্জন সম্ভব হয়েছে। নৌবাহিনীর এই কমান্ডার বলেন, আজ যে ইরানের নৌবাহিনী অনেক দূরের আন্তর্জাতিক পানিসীমায় অভিযান চালাচ্ছে এবং জাতীয় পতাকা উড়াচ্ছে তা সম্ভব হয়েছে বিপ্লবী তরুণদের সাহসিকতা ও উদ্যমের কারণে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে জঙ্গি গোষ্ঠীর হামলার প্রস্তুতি রয়েছে বলে সতর্ক করেছে পুলিশ। জঙ্গিদের হামলার সক্ষমতা বাড়লেও যে কোনো হামলা প্রতিহত করতে পুলিশ প্রস্তুত বলে ঢাকার পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে জঙ্গি গোষ্ঠীর হামলার প্রস্তুতি রয়েছে বলে সতর্কবাণী উচ্চারণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম জানান, জঙ্গিদের হামলা করার সক্ষমতা বেড়েছে, তাদের বোমাগুলো এখন অনেক শক্তিশালী। তবে তথাকথিত এসব জঙ্গি গোষ্ঠীর হামলা প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, এর আগে রাজধানীর পাঁচটি পুলিশ চেকপোস্টে বোমা হামলার ঘটনা ঘটেছিল। বোমাগুলো একেবারেই অদক্ষ লোকের তৈরি ছিল, ফলে পুলিশ সদস্যদের পায়ে অল্প আঘাত লেগেছিল, বড় ক্ষতি হয়নি। অর্থাৎ তাদের বোমাগুলো কম শক্তিশালী ছিল। কিন্তু সম্প্রতি আমরা যে বোমাগুলো উদ্ধার করেছি এগুলো অত্যন্ত শক্তিশালী এবং এগুলোর বিস্ফোরণ ঘটলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। অর্থাৎ তাদের সক্ষমতা বেড়েছে এবং নতুন লোকজন প্রশিক্ষিত করে বোমা বানানোর কাজে নিয়োগ করতে পেরেছে। এজন্য মনে করছি যে তাদের প্রস্তুতি আছে। পুলিশের এত তৎপরতার মাঝে জঙ্গি তৎপরতা বাড়ার কারণ কি জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, এখন মানুষের বাইরে যাওয়ার সুযোগ কম, বিনোদনের ক্ষেত্র কমে এসেছে, অনেকেই ইন্টারনেটে এক সাইট থেকে আর এক সাইটে চলে যাচ্ছে। এই তথ্যগুলো দেখতে দেখতেই একসময় তারা ফাঁদে পড়ে যাচ্ছে। শফিকুল ইসলাম বলেন, পুলিশের নজরদারি মোটেও কম নয়, তাই বড় ঘটনা ঘটতে পারছে না। ডিএমপি সংবাদ সম্মেলন থেকে আরো জানানো হয়, চেষ্টা করেও পুলিশ করোনা থেকে সুরক্ষায় মানুষকে কাঙ্ক্ষিত মাত্রায় সচেতন করতে পারছে না। পাশাপাশি ঈদে মানুষ বাড়িতে গেলে রাজধানীতে তাদের বাসায় যেন চুরি না হয়, সেজন্য তালিকা করে সম্ভাব্য চোর বা গ্রিল কাটা পার্টির সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। তবে এসব বাসার প্রাথমিক নিরাপত্তার দায়িত্ব নিজেদেরই পালন করতে হবে, কারণ লাখো লাখো বাসা পাহারা দেওয়া পুলিশের পক্ষে প্রায় অসম্ভব। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ভারতে ইহুদিবাদী ইসরায়েলি পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে ফোনে আড়ি পাতার অভিযোগকে কেন্দ্র করে সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে পশ্চিমবঙ্গের তৃণমূল এমপিরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। আজ তৃণমূল এমপিরা ফোনে আড়ি পাতা বন্ধের দাবিতে বিভিন্ন বক্তব্য সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করেন। এ সময় তারা কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে স্লোগান দেন। আজ সংসদের নিম্নকক্ষ লোকসভা এবং উচ্চকক্ষ রাজ্যসভায় ফোনে আড়ি পাতার বিরুদ্ধে কংগ্রেস, তৃণমূল, আরজেডি ও ডিএমকে দলের এমপিরা প্রতিবাদে সোচ্চার হন। ব্যাপক হই হট্টগোল, স্লোগান ও বিক্ষোভের জেরে কয়েক দফায় অধিবেশনের কাজ স্থগিত করতে হয়। তৃণমূলের পক্ষ থেকে আগেই সংসদের নোটিশ দিয়ে সব কাজের আগে ফোন হ্যাকিং সমস্যার বিষয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান সুস্পষ্ট করার দাবি জানানো হয়। এ সম্পর্কে আজ তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বলেছেন, মূলত আমরা প্রতিবাদ করেছি পেগাসাস ইস্যুতে। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি সহ অন্য নেতৃবৃন্দের এবং রাহুলের এবং আমাদের প্রশান্ত কিশোর, সাংবাদিক এবং সুপ্রিম কোর্টের বিচারপতি এমনকি বিজেপি নেতাদের উপরেও নজরদারি হচ্ছে পেগাসাসের মাধ্যমে, এটা আমরা জানতে পেরেছি। এদিকে ভারতে করোনা পরিস্থিতিতে ঈদ উল আজহাকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। বিহারের রাজধানী পাটনার ঈদগাহ বা মসজিদে নামাজ আদায় করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে করোনা পরিস্থিতিতে ঈদ উল আজহাকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আজ মঙ্গলবার বেসরকারি হিন্দি টিভি চ্যানেল আজতকের ওয়েবসাইটে বিধিনিষেধের বিষয়টি প্রকাশ্যে এসেছে। আজতকে বলা হয়েছে, ঈদ উল আজহা উপলক্ষে বিহারের রাজধানী পাটনার ঈদগাহ বা মসজিদে নামাজ আদায় করা যাবে না। পাটনা জেলা প্রশাসনে জারি করা আদেশে করোনা মহামারীর জনিত কারণে লোকেদের বাসায় থেকে নামাজ আদায় করার আবেদন করা হয়েছে। পাটনার গান্ধী ময়দান মসজিদ বা ঈদগাহে জড়ো হয়ে নামাজ না পড়ার জন্য বলা হয়েছে। অন্যদিকে মহারাষ্ট্র সহ অনেক রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধের কারণে মসজিদে জামাতের নামাজে নিষেধাজ্ঞা রয়েছে। তবে দিল্লি, হায়দরাবাদ, চেন্নাই এবং কলকাতার মতো শহরে মুসল্লিরা তাদের স্থানীয় মসজিদে সীমিত সংখ্যায় জামায়াত হতে পারবেন। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ঈদ উল আজহা উপলক্ষে সরকার গরু এবং উট কুরবানি নিষিদ্ধ করেছে। এছাড়া এক জায়গায় 50 জনের বেশি লোকের জামায়াত নিষিদ্ধ করা হয়েছে। বাম শাসিত কেরালা সরকার অবশ্য ঈদ উল আজহা উপলক্ষে 18 থেকে 20 জুলাই পর্যন্ত কোভিড-19 লকডাউন নিষেধাজ্ঞাকে শিথিল করেছে। ওই সিদ্ধান্তকে কেন্দ্র করে কেরালা সরকারের বিরুদ্ধে এক আবেদনের বিষয়ে শুনানি করবে সুপ্রিম কোর্ট। বিজেপি শাসিত অসমে করোনা সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় রাজ্য সরকার 5টি জেলায় কারফিউ ঘোষণা করেছে। এমনকি ঈদের দিনেও ইমাম সাহেব সহ মাত্র 5 জন মসজিদে নামাজ পড়তে পারবেন। রাজ্য সরকার ঘরে বসে জনগণকে ঈদ উদযাপনের আবেদন করেছে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ঐতিহ্যবাহী রেড রোডের ঈদের জামাত হচ্ছে না। অন্যান্য জায়গায় বড় জামাতে বিধিনিষেধ রয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, ভারত।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আফগানিস্তানে জোর করে একটি সরকার চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে সংকটের সমাধান হবে না এবং দেশটির সংকট তীব্র হলে পাকিস্তান ক্ষতিগ্রস্ত হবে। মার্কিন সরকারের আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি জালমাই খলিলজাদ সোমবার ইসলামাবাদে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। সাক্ষাতে ইমরান খান ও খলিলজাদ আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং দেশটির শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করার উপর জোর দেন। এ সময় পাক প্রধানমন্ত্রী বলেন, তার দেশ আফগানিস্তানে ব্যাপক ভিত্তিক রাজনৈতিক আলোচনার মাধ্যমে একটি টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচেষ্টা চালাচ্ছে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রাজব তাইয়েব এরদোগান বলেছেন, তালেবানকে আপন ভাইয়ের ভূমি দখল বন্ধ করতে হবে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়ে বলেছে, প্রেসিডেন্ট এরদোগান সোমবার উত্তর গ্রিস সফরে যাওয়ার আগে এক সংবাদ সম্মেলনে তালেবানের প্রতি এ আহ্বান জানান। তিনি বলেন, তালেবানকে এই মুহূর্তে বিশ্ববাসীকে জানান দিতে হবে যে তারা আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর তুরস্ক কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছে তালেবান। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, তিনি বিষয়টি নিয়ে তালেবানের সঙ্গে কথা বলতে চান। এরদোগান আফগানিস্তানের চলমান সংঘাতের কথা উল্লেখ করে বলেন, এই যুদ্ধে তালেবান যে পন্থা অবলম্বন করছে তা এমন কোনো আচরণ নয় যা একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে করে থাকে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদের পর এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের বিশ্ব ইসলামী জাগরণ বিষয়ক পরিষদের মহাসচিব আলী আকবর বেলায়েতি বলেছেন, বিদেশি বাহিনীর দখলদারিত্বের সময়ে আফগান জনগণ বিচক্ষণতা, সাহসিকতা ও প্রতিরোধের বিরাট দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি আফগানিস্তান বিষয়ক ভার্চুয়াল এক বৈঠকে একথা বলেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় আফগানদের মধ্যে শক্তিশালী ভ্রাতৃত্ব বন্ধন কামনা করে। তেহরানের উদ্যোগে অনুষ্ঠিত ভার্চুয়াল মিটিংয়ে আফগানিস্তানে টেকসই শান্তি ও নিরাপত্তা শীর্ষক সম্মেলনে চীন, রাশিয়া, কাজাকিস্তান সহ আফগানিস্তানের অন্য প্রতিবেশী দেশগুলোর প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় অংশ নেয়া ইরানের বিশ্ব ইসলামী জাগরণ বিষয়ক পরিষদের মহাসচিব আলী আকবর বেলায়েতি আফগানিস্তানে শান্তি, নিরাপত্তা ও উন্নতির প্রতি ইরানের সর্বাত্মক সমর্থনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, সাবেক সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন থেকে শুরু করে বর্তমানে মার্কিন ও ন্যাটো বাহিনীর দখলদারিত্ব পর্যন্ত পুরোটা সময়ে আফগান জনগণ বিচক্ষণতা, সাহসিকতা ও প্রতিরোধের বিরাট দৃষ্টান্ত স্থাপন করেছে। মার্কিন নেতৃত্বে বিদেশি সেনারা গত ২০ বছর ধরে আফগানিস্তানে মোতায়েন রয়েছে এবং এ পর্যন্ত কোটি কোটি ডলার তারা ব্যয় করেছে। এরই মধ্যে যদিও অনেক বিদেশি সেনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে, কিন্তু এখনও কিছু সেনা সেখানে রয়ে গেছে। বর্তমানে ব্যাপক চাপের মুখে বিদেশি সেনারা আফগানিস্তান ত্যাগ করলেও তারাই যুদ্ধ উস্কে দিচ্ছে এবং এটা দেখানোর চেষ্টা করছে যে তাদের অনুপস্থিতির কারণেই ফের যুদ্ধ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। যাই হোক, মার্কিন সেনাদের আফগানিস্তান থেকে বের করে আনার অন্যতম বড় কারণ হচ্ছে তাদের সেনাদের প্রাণহানি এবং বিপুল ব্যয় এড়ানো। যুক্তরাষ্ট্রের কস্ট অফ ওয়ার সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান যুদ্ধে গত ২০ বছরে ২ট্রিলিয়ন ২৬ হাজার কোটি ডলার ব্যয় হয়েছে। এছাড়া মার্কিন এনবিসি টিভি চ্যানেল জানিয়েছে, দীর্ঘতম এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ২,৩০০ সেনা নিহত হয়েছে। বাস্তবতা হচ্ছে, আফগান জনগণ কখনোই বিদেশি আগ্রাসী বাহিনীকে মেনে নিতে পারেনি এবং রুখে দাঁড়িয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই পবিত্র হজ উপলক্ষে সারা বিশ্বের মুসলমানদের উদ্দেশ্যে দেয়া বাণীতে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের লজ্জাজনকভাবে বেরিয়ে যাওয়ার কথা উল্লেখ করে বলেছেন, এ অঞ্চলের প্রতিরোধকামী শক্তিগুলোর ব্যাপারে ভুল উপলব্ধি ও অজ্ঞতার কারণে আমেরিকা আফগানিস্তানে লাঞ্ছিত হয়েছে। যাই হোক, আফগানিস্তানের যে অবস্থা তাতে বিবদমান পক্ষগুলোর মধ্যে সংলাপ, আপোষ, ক্ষমার কোনো বিকল্প নেই বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসী ও সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে ঈদুল আজহা উপলক্ষে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে শেষ মুহূর্তে ট্রেন ও লঞ্চ টার্মিনালে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সম্পর্কেই প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসী ও সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। পৃথক পৃথক বাণীতে তারা সবার শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেছেন। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ঈদ উদযাপনের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেছেন,
ত্যাগের মহিমায় সমুজ্জ্বল ঈদুল আজহার শুভেচ্ছা জানাই সকলকে। প্রবাসী ভাই বোনদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। গত এক বছরে বেশি সময় ধরে আমরা করোনা ভাইরাসের মহামারীর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি, আর এই লড়াইয়ে আমরা অনেক আপনজনদের হারিয়েছি। আজকে তাদের স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তবে এই লড়াইয়ে আমাদেরকে জিততেই হবে এবং আমরা জিতব ইনশাল্লাহ। আসুন কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মুবারক।
ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে আগামীকাল 21 জুলাই বুধবার উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা উপলক্ষে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে শেষ মুহূর্তে ট্রেন ও লঞ্চ টার্মিনালে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে আজকেও। তবে করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মানার তেমন একটা গরজ দেখা যায়নি পথে নামা মানুষের মধ্যে। শতকষ্টের মধ্যেও পরিবারের সঙ্গে ঈদ করতে পারবে, এটাই যেন তৃপ্তি। এদিকে ঈদযাত্রায় ভোগান্তির মুখে পড়া মানুষদের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার নিজ বাসভবনে অনলাইনে ব্রিফিংকালে সেতুমন্ত্রী বলেন, ঈদের এ আনন্দ ভ্রমণ যেন কান্নায় রূপ না নেয়, সেজন্য নিজেকে সুরক্ষা বলয়ের মধ্যে রাখতে হবে এবং নিজে ও অন্যকে সতর্ক থাকতে হবে। এত কিছুর মধ্যেও এবারও অনেক পোশাক শ্রমিককে বেতন বোনাস ছাড়াই তাদের ঈদ নিরানন্দে কাটবে। এদিকে ঈদের পরদিন থেকে সরকারের কঠোর লকডাউনের ঘোষণায় কুরবানির চামড়া সংগ্রহ, পরিবহন ও বিপণন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। চামড়া ব্যবসায়ীরা বলছেন, একদিকে ট্যানারি মালিকদের কাছে আগের বকেয়া, অপরদিকে করোনাকালীন অনুদানের অর্থ চামড়া ব্যবসায়ীদের হাতে আসেনি। ট্যানারি মালিকেরা চামড়া ব্যবসায়ীদের বকেয়া পাওনা পরিশোধ না করলে এবছর কুরবানির চামড়া সংগ্রহ ব্যাহত হবে। এদিকে সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় শতাধিক গ্রামে আজ ঈদ উদযাপন করেছেন ধর্মপ্রাণ মুসলমানগণ। নামাজ আদায় শেষে তারা পরস্পরের সাথে কোলাকুলি করেন এবং আল্লাহর নামে পশু কোরবানি করেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে দৃষ্টিপাতের পর রয়েছে সাপ্তাহিক পরিবেশনা দর্পণ। আজকের দর্পণ অনুষ্ঠানে গত দুই দশকে আফগানিস্তানে আমেরিকার ব্যর্থতা এবং আমেরিকার মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন দিক সম্পর্কে একটি আলোচনা শুনতে পাবেন। শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক দর্পণ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ।
মার্কিন সরকার প্রায় দুই দশক পর চলতি বছর সেপ্টেম্বর নাগাদ আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নেবে বলে ঘোষণা দিয়েছে। যে উদ্দেশ্য নিয়ে মার্কিন নেতৃত্বে বিদেশি সেনাদেরকে আফগানিস্তানে মোতায়েন করা হয়েছিল সেই উদ্দেশ্য অর্জিত হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেননা গত ২০ বছরে আফগানিস্তানের সার্বিক পরিস্থিতি উন্নয়নে যুক্তরাষ্ট্র কোনো ভূমিকা তো রাখেনি, বরং বিভিন্ন ক্ষেত্রে তাদের অপরাধের পাল্লা কেবল ভারী হয়েছে। আজকের অনুষ্ঠানে আমরা গত দুই দশকে আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনাদের মানবতা বিরোধী কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরব।
2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে সন্ত্রাসী হামলার পর আল কায়দা ও তালেবানের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলার অজুহাতে যুক্তরাষ্ট্র সরকার ওই বছরই 7 অক্টোবর আফগানিস্তানে হামলা চালিয়ে ব্যাপক সেনা সমাবেশ ঘটায়। কিন্তু এই দুই দশকে মার্কিন সেনারা আফগানিস্তানে এমন কোনো অপরাধযজ্ঞ নেই যা তারা করেনি। মার্কিন সেনাদের অপরাধী কর্মকাণ্ড আফগান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিভিন্ন সাক্ষ্য প্রমাণে দেখা যায় 2003 ও 2004 সালে মার্কিন সেনারা আফগানিস্তানে ভয়াবহ যুদ্ধ অপরাধে লিপ্ত হয়ে পড়ে এবং 2014 সাল পর্যন্ত এ ধারা অব্যাহত থাকে। কোনো লক্ষ্য ছাড়াই ব্যাপক বিমান হামলা চালিয়ে আফগানিস্তানের নিরীহ মানুষকে হত্যা করা, তাদেরকে ধরে এনে নির্যাতন চালানো, নারীদেরকে ধর্ষণ এবং স্কুল ও হাসপাতালে বোমাবর্ষণ করে মার্কিন সেনারা, এসবই মার্কিন অপরাধযজ্ঞের ক্ষুদ্র চিত্রমাত্র। আফগানিস্তানে হোয়াইট হাউসের মানবাধিকার লঙ্ঘনের তালিকা অনেক দীর্ঘ।
2012 সালের 11 মার্চ মার্কিন সেনারা কান্দাহার ও পাঞ্চখোয়া শহরে 7 জন আফগানকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছিল। 2015 সালে কান্দাহার শহরে একটি হাসপাতালের ওপর মার্কিন সেনারা বিমান হামলা চালায়। এছাড়া পূর্ব আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা, বাগরাম সহ বিভিন্ন জেলখানায় আটক বন্দীদের ওপর নির্যাতন চালানোর মতো ঘটনাগুলো প্রকাশ হয়ে পড়ার পর বিশ্বজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে। এরপর আফগানিস্তানের ভেতরে ও বাইরের বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো আফগানিস্তানে মার্কিন সেনাদের যুদ্ধাপরাধ তদন্তের দাবি জানায়। এ দাবির পরিপ্রেক্ষিতে 2020 সালের 5 মার্চ আন্তর্জাতিক অপরাধ আদালত আফগানিস্তানে মার্কিন সেনাদের যুদ্ধাপরাধের বিষয়ে তদন্ত শুরু করতে সম্মত হয়। সিদ্ধান্ত অনুযায়ী 2003 সালের মে মাস থেকে আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনারা যেসব অপরাধ করেছে সেসব বিষয়ে তদন্ত হবে। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর ফাতু বেনসুদা বলেছেন, 2003 থেকে 2004 সালের মধ্যে মার্কিন সেনারা আফগানদের উপর নির্যাতন, সীমাহীন বর্বরতা, ধর্ষণ এমনকি জেলখানায় আটক বন্দীদের উপরও যৌন নিপীড়ন চালিয়েছে।
এছাড়া গত 2 দশকে মার্কিন সেনারা আরও বহু ধরনের অপরাধযজ্ঞ চালিয়েছে। উদাহরণ হিসেবে 2017 সালের 13 এপ্রিল মার্কিন জঙ্গি বিমান নানগারহার প্রদেশের অচিন শহরে বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী বোমা নিক্ষেপ করে। ওই ঘটনায় আফগানিস্তান সহ সারা বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া হয়। আফগানিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট হামিদ কারজাই এ ব্যাপারে বলেছিলেন, ওই হামলার মাধ্যমে শুধু যে দেশটির জাতীয় সার্বভৌমত্বকে লঙ্ঘন করা হয়েছে তাই নয়, একই সঙ্গে তা আমাদের সবার জন্য অবমাননাকর, যার প্রভাব বহু দশক পর্যন্ত বজায় থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে বড় ওই বোমার তেজস্ক্রিয়তার প্রভাব আগামী 50 বছর পর্যন্ত মানুষকে ভোগাবে। এছাড়া 2008 সালের 21 আগস্ট মার্কিন সেনারা সিন্দান্দ উপসাগরের আজিজাবাদ গ্রামে ব্যাপক বোমাবর্ষণ করে 90 জন আফগানকে হত্যা করে। ওই একই বছর 9 নভেম্বর মার্কিন সেনারা কান্দাহারে এক বিয়ের অনুষ্ঠানে হামলা চালায়, এতে 37 বেসামরিক ব্যক্তি হতাহত হয়।
আফগানিস্তানে মার্কিন অপকর্মের সর্বশেষ উদাহরণ হচ্ছে গোপনে বাগরাম ঘাঁটি ত্যাগ করা। আফগানিস্তানের সেনাবাহিনীর জেনারেল আসাদুল্লাহ কোহিস্তানি বলেছেন, কাউকে কিছু না বলে রাতের অন্ধকারে বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে চলে গেছে মার্কিন সেনাবাহিনী। সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছে, মার্কিন সেনারা চলে যাওয়ার পর বাগরাম ঘাঁটিতে থাকা একটি কারাগারে বন্দী 5000-এর বেশি তালেবান চলে গেছে। ঘাঁটিটির ভেতরের কারাগারের দায়িত্ব আফগান বাহিনীর কাছে হস্তান্তর না করেই সেখান থেকে মার্কিন বাহিনী চলে যাওয়ায় বিশাল সংখ্যক তালেবান চলে যেতে পেরেছে। বলা হচ্ছে এর ফলে তালেবানের শক্তি আরও বেড়ে গেছে। আফগানিস্তানে যুদ্ধ শুরুর পর থেকে বাগরাম ছিল পশ্চিমা সেনাদের অন্যতম প্রধান ও শক্তিশালী ঘাঁটি। এই ঘাঁটি থেকে রাতের বেলা কাউকে কিছু না জানিয়ে মার্কিন সেনা প্রত্যাহারের অভিযোগ করেছেন এই আফগান কমান্ডার। যুক্তরাষ্ট্রের সেনারা চলে যাওয়ার পর বাগরাম ঘাঁটির নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছেন তিনি।
জেনারেল আসাদুল্লাহ কোহিস্তানি ব্রিটিশ গণমাধ্যমকে জানান, রাত তিনটায় মার্কিন সেনারা বাগরাম ছেড়ে চলে যান। তারা আফগান বাহিনীকে বিষয়টি অবহিত করেননি। মার্কিন সেনারা চলে যাওয়ার কয়েক ঘন্টা পর আফগান সেনারা সেটি বুঝতে পারেন। তখন বাগরাম ঘাঁটির নিয়ন্ত্রণ নেয় আফগানরা। তালেবানরা হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে জেনারেল আসাদুল্লাহ কোহিস্তানি আরো বলেন, তালেবানরা আশেপাশের গ্রামগুলোয় জড়ো হতে শুরু করেছে। মার্কিন সেনাদের সঙ্গে আফগান সেনাদের তফাত রয়েছে, তবুও সীমিত সক্ষমতা নিয়েই আমরা নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।
বাস্তবতা হচ্ছে, সন্ত্রাস নির্মূলে মার্কিন সরকারের অনীহা ও দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণেই সাম্প্রতিক বছরগুলোতে তালেবানরা তো দুর্বল হয়নি, বরং তারা আরও শক্তিশালী হয়েছে এবং সেই সঙ্গে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গি গোষ্ঠীর উদ্ভব ঘটেছে। উগ্রপন্থীদের নির্মূলে হোয়াইট হাউসের অনীহার কারণে আফগানিস্তান নতুন করে গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে, যা কিনা আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের জন্য কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। এছাড়া মার্কিন সেনারা আফগানিস্তান জবরদখলের পর মাদক চাষ ও উৎপাদনের ভয়াবহ বিস্তার ঘটেছে এবং মার্কিন সেনাদের উপস্থিতিতে ও তাদেরই ছত্রছায়ায় বিভিন্ন দেশে সেই সব মাদক পাচার হচ্ছে, যা কিনা আফগানিস্তান সহ প্রতিবেশী সব দেশের জন্যই বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছে।
মোট কথা, গত দুই দশকে আফগানিস্তানে মার্কিন সেনাদের কর্মকাণ্ড যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী কর্মকাণ্ডে পরিপূর্ণ। এ বিষয়ে আন্তর্জাতিক তদন্ত জরুরি, যাতে মার্কিন এসব কলঙ্কের ঘটনা ইতিহাসের পাতা থেকে মুছে না যায়। তো শ্রোতা বন্ধুরা, আফগানিস্তানে গত দুই দশকে মার্কিন অপরাধ যজ্ঞের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনাটি শুনলেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
দর্পণ অনুষ্ঠানে গত দুই দশকে আফগানিস্তানে আমেরিকার ব্যর্থতা ও তাদের মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 20 জুলাই মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, করোনার সংক্রমণ, কম বয়সীদের মৃত্যু বাড়ছে। প্রথম আলো, জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে পুলিশ ইত্তেফাক, 50,000 ফোনে আড়ি, হিম আতঙ্ক, পেগাসাসের রিপোর্টে বাংলাদেশও আছে মানব জমিন। 19 দিনের টানা ছুটির ফাঁদে দেশ, কালের কণ্ঠ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 25 কিলোমিটার যানজট, যুগান্তর। 100 কোটি টাকার মালিক চতুর্থ শ্রেণীর কর্মচারী, বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের শিরোনাম, মাধ্যমিকে 100% পাশ, আনন্দবাজার পত্রিকা। ক্রোনোলজি বুঝুন, পেগাসাস প্রজেক্ট নিয়ে বিস্ফোরক দাবি অমিত শাহের, সংবাদ প্রতিদিন। এদিকে আজকাল লিখেছে পেগাসাস কাণ্ড, রাহুল প্রশান্ত কিশোর অভিষেকের মোবাইলেও আড়ি।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। করোনার সংক্রমণ, কম বয়সীদের মৃত্যু বাড়ছে, দৈনিক প্রথম আলোর এই শিরোনামের খবরে লেখা হয়েছে দেশে করোনা ভাইরাসের সংক্রমণে অপেক্ষাকৃত কম বয়সীদের মৃত্যু বাড়ছে। গত জুন মাস থেকে এই প্রবণতা দেখা যাচ্ছে। দেশে এক জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত ৩৯ দিনে যত মানুষের মৃত্যু হয়েছে তাদের ২৩.৮১% বয়স ২১-৫০ বছরের মধ্যে। হঠাৎ কেন অপেক্ষাকৃত কম বয়সীদের মৃত্যু বাড়ছে তা নিয়ে এখন পর্যন্ত কোনো গবেষণা পাওয়া যায়নি। করোনায় মৃত্যু নিয়ে খুব বেশি বিশ্লেষণও সরকারি পর্যায়ে হয়নি।
ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে ঘরমুখো মানুষ। যুগান্তর ইত্তেফাক সহ বেশ কয়েকটি দৈনিকের এ খবরে লেখা হয়েছে মহাসড়কে অতিরিক্ত যানবাহন ও ঘরমুখো মানুষের চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালীহাতি এলেঙ্গা থেকে টাঙ্গাইলের করটিয়া পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার অংশে কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়েছে। এতে ধীর গতিতে চলাচল করছে পরিবহনগুলো আর চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকরা। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি অনেক বেশি হচ্ছে। এছাড়াও গরু নিয়ে উত্তরাঞ্চল থেকে ঢাকা অভিমুখে যাত্রা করা ব্যবসায়ীরা পড়েছেন চরম বেকায়দায়।
৫০,০০০ ফোনে আড়ি, হিম আতঙ্ক, পেগাসাস রিপোর্টে বাংলাদেশও আছে। দৈনিক মানবজমিনের এই খবরে বলা হয়েছে বিশ্বজুড়ে নতুন আতঙ্ক পেগাসাস কাণ্ড, এতে আছে বাংলাদেশের নাম। ইসরায়েলের এনএসও গ্রুপের তৈরি করা ফোনে আড়িপাতা বিষয়ক প্রযুক্তি পেগাসাস, বিশ্বে ভয়াবহ রকম মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এমন সব দেশ বা সেখানে রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগগুলো ব্যবহার করছে এই প্রযুক্তি। এই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন দেশের সরকার প্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিক, রাজনীতিক, সাংবাদিক ও মানবাধিকার কর্মীর ব্যবহার করা ৫০,০০০ ফোন নম্বরের গোপন তথ্য চুরি করা হয়েছে।
দৈনিক যুগান্তরের খবর, কোরবানির মর্মার্থ অনুধাবন করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশের রাষ্ট্রপতির আহ্বান। আর ঈদ উল আজহার মর্মবাণী অন্তরে ধারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তবে প্রথম আলোর মতামত কলমে লেখা হয়েছে গরু ও গফুরের দুঃখ এবারও গেল না, অর্থাৎ কৃষক গরুর ন্যায্য মূল্য পাবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। আর কোরবানির চামড়া নিয়েও মস্ত সংকট, তার মধ্যে করোনা মহামারী তো আছেই, বিদেশ থেকে ফিরে যাওয়া বহু মানুষ বেকার, দেশের ভেতরের বিভিন্ন সেক্টরের বহু মানুষও বেকার রয়েছেন। এসব মানুষের পাশে দাঁড়াতে হবে, তবেই কোরবানির ঈদ সার্থক হবে।
শত কোটি টাকার মালিক চতুর্থ শ্রেণীর কর্মচারী, এটি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের একটি খবরের শিরোনাম। বিস্তারিত খবরে লেখা হয়েছে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ছিলেন মোহাম্মদ আব্দুল মালিক। বিভিন্ন সময় দুর্নীতি করার অপরাধে ২০১৫ সালে চাকুরিচ্যুত হন। প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষায় চিপস ব্যবহার, বিভিন্ন কোটার জন্য নকল সার্টিফিকেট তৈরি করে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এরই মধ্যে বনে গেছেন শত কোটি টাকার মালিক। সম্প্রতি প্রতারণার শিকার একাধিক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার দিবাগত রাতে রাজধানীর তেজগাঁও থানাধীন মণিপুরী পাড়া এলাকা থেকে মোহাম্মদ আব্দুল মালিককে গ্রেপ্তার করে র‍্যাব ৪।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। ক্রোনোলজি বুঝুন, পেগাসাস প্রজেক্ট নিয়ে বিস্ফোরক দাবি অমিত শাহর। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে পেগাসাস প্রজেক্ট নিয়ে উত্তাল ভারত। কাদের টার্গেট করা হয়েছিল একে একে প্রকাশ্যে আসতেই সরকারকে তীব্র আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। এক প্রকার বাধ্য হয়ে এ নিয়ে বিবৃতি দিতে হল খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তার বহুল জনপ্রিয় উক্তির পুনরাবৃত্তি করে শাহ দাবি করলেন ভারতের মহান গণতন্ত্রকে বদনাম করতে এবং উন্নয়নের গতি স্তব্ধ করতে এ ধরনের ভুয়ো রিপোর্ট প্রকাশ্যে আসছে। এর নেপথ্যে বিরোধীদের এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ষড়যন্ত্র দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসঙ্গত, রোববার রাত থেকে পেগাসাস রিপোর্ট নিয়ে রীতিমতো আলোড়িত জাতীয় রাজনীতি।
মাধ্যমিকে 100% পাশ, দৈনিক আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিনের এই খবরে লেখা হয়েছে। বিকল্প মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে প্রকাশিত হল 2021 মাধ্যমিক পরীক্ষার ফলাফল। ব্যতিক্রমী পরিস্থিতিতে চলতি বছর পাশের হার 100%, যা একেবারেই নজিরবিহীন। আজ সকালে সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।
চোদ্দ মাসে এলপিজির দাম বেড়েছে 47%। জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ অমিত মিত্রের। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, পেট্রোপণ্যে লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে তুমুল প্রতিবাদ করছে তৃণমূল। সংসদেও এ নিয়ে সরব হয়েছেন তৃণমূল সাংসদরা। গত কয়েক মাসে কতবার পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বৃদ্ধি তা নিয়ে কেন্দ্রকে তুলোধনা করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। গতকাল এক টুইটে তিনি লিখেছেন, 2020-21 অর্থবর্ষে পেট্রোলিয়াম ও তেল থেকে 3.7 লক্ষ কোটি টাকা আয় করেছে কেন্দ্রীয় সরকার, আম জনতাকে লুট করা হয়েছে। কেন্দ্রের এই ভূমিকাকে নির্মম বলে কটাক্ষ করেছেন বাংলার অর্থমন্ত্রী। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানের পর এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক সাপ্তাহিক আলোচনা।
গল্প ও প্রবাদের গল্প,
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পর্ষা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আজকের আসরে আমরা শুনব কালজয়ী একটি ফার্সি প্রবাদের নেপথ্য গল্প। প্রবাদটি হল অসুস্থই বোঝে সুস্থতার মর্ম। প্রাচীন কালের ঘটনা, এক ব্যবসায়ী ছিল বেশ অভিজ্ঞ। সে সিদ্ধান্ত নিল পণ্যের বিশাল একটা চালান নিয়ে সমুদ্রে পাড়ি দিয়ে ওপারে যাবে। সেখানে জিনিসপত্রের দাম ভালো পাওয়া যাবে এবং তাতে লাভ হবে প্রচুর। সিদ্ধান্ত অনুযায়ী ব্যবসায়ী তার মালামাল সমুদ্র তীরের একটি বন্দরে নিয়ে হাজির করল। তারপর সব মাল সামানা তুলে দিল জাহাজে।
ব্যবসায়ীর এক সাগরেদ ছিল বেশ বিশ্বস্ত। তার উপর ব্যবসায়ী মোটামুটি তার সব কাজের ব্যাপারেই নির্ভর করত। সাগরেদও তার পাশেপাশেই থাকত, সবসময় ব্যবসায়ীর কাজকর্ম দেখাশোনা করত। তো ব্যবসায়ীর মালগুলো জাহাজের স্টোরে বোঝাই করার পর ওস্তাদ সাগরেদ দুজনই খুশি মনে জাহাজে চড়ল। সাগরেদ ভীষণ খুশি, কারণ ব্যবসায়ী ভদ্রলোক মাল সামানা নিয়ে বহুবার জাহাজে সমুদ্র পাড়ি দিয়েছে, কিন্তু সাগরেদ এই প্রথমবারের মতো কিস্তিতে উঠল। এটাই তার প্রথম সমুদ্রযাত্রা। মনে মনে ভীষণ খুশি সে, ভেতরে একেবারে ফুরফুরে ভাব। এই প্রবাদ গল্পটি আমাদের চিন্তাকে নাড়া দেবে বলে আশা করি। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের প্রবাদের গল্প। আপনাদের সবান্ধব উপস্থিতি যথারীতি কামনা করছি।
জাহাজ তখনও ছাড়েনি। ব্যাপক কৌতূহলী হয়ে সাগরেদ এবার জাহাজের উপরে যায়, এটা ওটা দেখে ইত্যাদি। আবার দূরে দাঁড়িয়ে থাকা বিদায় দিতে আসা লোকদের উদ্দেশ্যে হাত নাড়ায়, খুদাহাফেজি করে। একজন মহান ব্যবসায়ীর সাথে সফরে যাচ্ছে, সুতরাং মনে মনে করবি তো সে। অনেক স্বপ্ন, অনেক প্রত্যাশাও মনে মনে লালন করতে শুরু করেছে সাগরেদ। ভাবনা আর কল্পনার ঢের উপর জাহাজ যাত্রা শুরু করল। বন্দর উপকূল থেকে কিছুটা দূরে যেতেই সাগরেদ এদিক ওদিক তাকিয়ে কিছুটা ভয় পেয়ে গেল। আস্তে আস্তে হারিয়ে গেল উপকূল। যেদিকেই তাকানো যায় পানি আর পানি, পানি ছাড়া আর কিছুই নজরে পড়ছে না। আর সেই পানিও তো শান্ত নয়,
মাঝে মাঝেই বিশাল ঢেউ হয়ে ছলাৎ করে জাহাজের গায়ে আশ্রয় পড়ে, আবার কখনো ঢেউ পুরো জাহাজকেই উপরে তুলে দিয়ে হঠাৎ ছেড়ে দেয়। উত্থান পতনের এই ভয়ঙ্কর দোলে নিজেদের ভারসাম্য বজায় রাখতে জাহাজের ভেতরের শক্ত কোনো জিনিস জোর করে ধরে বসে থাকতে চেষ্টা করছিল সবাই। সাগরেদের তো বুকের ভেতর ধকধক করতে শুরু করেছে, ভীষণ ভয়ে আতঙ্কিত সে মনে মনে বলল, কি ভুলটাই না করেছি, আমার কি খানাপিনার সমস্যা ছিল, কেন আমি জাহাজে পাড়ি জমাতে গেলাম। ব্যবসায়ী কিন্তু তার সাগরেদের উপর নজর রাখছিল, সে দেখছিল সব কিছু, বুঝতে পারল সাগরেদ ভয় পেয়ে গেছে। আস্তে উঠে গিয়ে সাগরেদের মাথায় হাত দিয়ে বলল, কি বলল তা শুনব খানিক মিউজিক বিরতির পর।
সাগরেদের মাথায় হাত দিয়ে বলছিল, সমুদ্র যাত্রা কিন্তু ভীষণ মজার, যে সমুদ্রে পাড়ি জমায়নি কখনো সে প্রথম প্রথম একটু ভয় পায়, এমনকি অনেক সময় জবুথবু হয়ে পড়ে, কেউ কেউ তো অসুস্থ হয়ে পড়ে, কিন্তু সফর করতে করতে সেই সমস্যা কেটে যায় এবং সমুদ্রের বিচিত্র সৌন্দর্যে মুগ্ধ হয়ে সফরটাকে উপভোগ করে। কিন্তু কে শোনে কার কথা, সাগরেদ ভয়ে আতঙ্কে জাহাজের একটা পিলার আঁকড়ে ধরেছে একেবারে আঠার মতো। তার চেহারার রং পাল্টে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। তার দুই চোখ ছিল সমুদ্রের দিকে, কানে ব্যবসায়ীর কোনো কথাই ঢুকল না তার। ব্যবসায়ী সাগরেদের অবস্থা দেখে ভাবল, এখন কিছু বলে কাজ হবে না, সে তার মতোই থাক আপাতত। আরও ভাবল, সাগরেদের ভয় পাওয়াকে গায়ে না মাখালে সাগরেদ হয়তো নিজে নিজেই তার সমস্যা কেটে উঠবে।
কিন্তু সেরকম হল না, এক ঘন্টা হয়নি জাহাজ ছেড়েছে, এরই মধ্যে সাগরেদের চিৎকার চেঁচামেচি জাহাজের সকল যাত্রী দৃষ্টিতে পড়েছে। সাগরেদ চিৎকার করে চেঁচাতে শুরু করল, বাঁচাও, আমাকে রক্ষা করো, আমি ভুল করেছি, জাহাজে চড়েছি, আমাকে বন্দরে ফিরিয়ে নাও। ব্যবসায়ী সাগরেদের সামনে গিয়ে বলল, চিৎকার চেঁচামেচি বন্ধ করো, পাগল হলে নাকি, একটু ধৈর্য ধরো, সমুদ্রের ঢেউয়ের সাথে জাহাজের উত্থান পতনে নিজেকে অভ্যস্ত করে নাও। কিন্তু ব্যবসায়ীর কথা এবারও কানে ঢুকল না সাগরেদের। সে আগের মতো চিৎকার চেঁচামেচি করতে লাগলো, বারবার বলতে লাগলো, আমাকে বন্দরে নামিয়ে দাও, আমি নেমে যাব। জাহাজের অন্যান্য যাত্রী সাগরেদের চারপাশে জড়ো হলো এবং ঠাট্টা মস্করা করতে লাগলো। এরপর ব্যবসায়ী করল মজার এক কাণ্ড, সেটা শুনব আরও একটু মিউজিক বিরতির পর।
ব্যবসায়ী যখন দেখল তার সাগরেদ মান ইজ্জত সব ডুবাবে, তখন একটা বুদ্ধি আটল। জাহাজ থেকে কেউ পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করার জন্য যেসব উদ্ধারকর্মী থাকে তাদের একজনকে বলল, প্রস্তুত থাকো, আমার সাগরেদকে উদ্ধার করতে হবে। এই বলে ব্যবসায়ী রেগে মেগে সাগরেদের কাছে গিয়ে বলল, তোর মতো ভীতু সাগরেতের আমার কোনো দরকার নেই আর। তোকে এখন পানিতে ফেলে দেব, নিজে নিজে সাঁতার কেটে বন্দরে গিয়ে উঠবি। এই বলে এক ধাক্কায় সাগরেতকে ফেলেই দিল পানিতে। বেচারা সাগরেত তো কল্পনাই করেনি এ ধরনের বিপর্যয়কর অবস্থার মুখোমুখি হবে। সত্যি সত্যি পানিতে ফেলে দেওয়া হবে তাকে? এখন মনে মনে মৃত্যুর জন্য প্রস্তুতি নিল। মৃত্যু ছাড়া তার সামনে তো আর বাঁচার কোনো পথ দেখছে না সে। কান্নাকাটি করতে লাগলো আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। একটু পরেই উদ্ধারকর্মী পানিতে ঝাঁপ দিল এবং সাগরেতকে ধরে তুলে নিয়ে জাহাজের ডেক বা পাটাতনে রাখল।
অথই সমুদ্রের পানিতে নিশ্চিত মৃত্যুর আশঙ্কা থেকে জাহাজের এই পাটাতন অনেক বেশি নিরাপদ মনে হলো সাগরেদের কাছে। তাই পাটাতনের এক কোণে গিয়ে চুপ করে বসে থাকল। জাহাজের অপর অপর যাত্রীরা ব্যবসায়ীর বুদ্ধি দেখে ভীষণ খুশি হল। ব্যবসায়ের চারপাশে সবাই সমবেত হল, জিজ্ঞেস করল, এটি কী ধরনের চিকিৎসা যা আমাদের মাথায় কাজই করেনি? ব্যবসায়ী বলল, আমার সাগরেতকে যখন পানিতে ফেলে দিয়েছি তখন নিশ্চিত ছিলাম যে ও বুঝতে পারবে সমুদ্রের পানিতে ডুবে মরার চেয়ে জাহাজের যাত্রী হওয়া অনেক বেশি নিরাপদ এবং ভালো। পানিতে না পড়লে সে জাহাজের মূল্যটা উপলব্ধি করতেই পারত না। এরপর থেকে যখনই কেউ বিপদে না পড়ার কারণে নিয়ামতের মূল্য বুঝতে না পারত তার সম্পর্কে বলা হতো অসুস্থই বোঝে সুস্থতার মর্ম।
তো শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।
আলোচনাটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উল আজহা উদযাপিত। ইরান, বাংলাদেশ ও ভারতে ঈদ আগামীকাল। ইরানের সেনা কমান্ডার কিউমার্স হায়দারি বলেছেন, শত্রুর যে কোনো হুমকি মোকাবেলায় তারা প্রস্তুত আছে। বাংলাদেশে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে জঙ্গি গোষ্ঠীর হামলার প্রস্তুতি রয়েছে বলে সতর্ক করেছে সেদেশের পুলিশ। ভারতে ফোনে আড়ি পাতার অভিযোগকে কেন্দ্র করে সংসদ চত্বরে বিক্ষোভ করেছে তৃণমূল কংগ্রেসের এমপিরা। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হোসেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.